গত শুক্রবার বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান অভিযানে কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানি এবং ইরাকি মিলিশিয়া বাহিনীর নেতা আবু মাহদি আল মুহান্দিস নিহত হবার পর কেবল যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একরকম উত্তেজনা সৃষ্টি হয়েছে তাই নয়, গোটা বিশ্বজুড়ে আশঙ্কা এবং উদ্বেগ বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব পড়েছে। এসব কিছু নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদের সঙ্গে এখন ওয়াশিংটন থেকে টেলিফোনে কথা বলছেন সহকর্মী আনিস আহমেদ।
ধন্যবাদ শেখ গুপ্তা নাসরিন কুইন। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
যুক্তরাষ্ট্র গত শুক্রবার ইরানের কাসেম সুলেমানিকে এবং আবু মাহদি আল মাহদিসকে ইরাকের হত্যা করার পর ওই অঞ্চলের চালচিত্রে বড় রকমের একটা পরিবর্তন এসেছে। ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের দাবিও উঠেছে। যুক্তরাষ্ট্র যদি ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করে, সেক্ষেত্রে ওই অঞ্চলের স্থিতিশীলতার ব্যাপারে কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বলে আপনি মনে করেন?
প্রথমে যেটা দেখা দরকার সেটা হলো যে আমেরিকা ইরাকে ঢোকার পরে আদৌ কোন স্ট্যাবিলিটি হয়েছে কিনা সেই প্রশ্নটা প্রথমে আনা প্রয়োজন। যদি আমরা একটু নিখুঁতভাবে দেখি তাহলে বোঝাই যাচ্ছে যে ওখানে স্ট্যাবিলিটি তো আসেনি, বরং ইনস্টেবিলিটি আরো বেড়েছে। এবং আদৌ স্টেবিলিটি অবজেক্টিভ ছিল কিনা সেটাও আসলে প্রশ্ন করা দরকার, যেটা অনেকেই আমি মনে করি আমেরিকার অনেক স্কলাররাই এটা প্রশ্ন করছে। এবং যারা মোটামুটি ভাবে বলতে চাচ্ছে যে আমেরিকার অর্থনীতি বা তার যে ইকোনমিক যে স্ট্রাকচার তার সাথে একটা মিল আছে, এই সেন্সে যে মূলত একটা ওয়ার ইকোনমিক স্ট্রাকচারের উপরে দাঁড়িয়েছে। বিরাট তার মিলিটারি বাজেট, 50% উপরে হলো তার মিলিটারি বাজেট। আমরা যদি ওইগুলো দেখি তাহলে আদৌ স্টেবিলিটি চাচ্ছিল না এমন একটা অবস্থা চাচ্ছিল যেখানে অস্ত্র বিক্রি বা অস্ত্র ব্যবহার এটাই হয়তো মূল উদ্দেশ্য ছিল। তো সেই সেন্সে যদি চলে আসে তাহলে স্টেবিলিটি কি বলে ইনস্টেবিলিটি আরো বাড়বে সেটা বলা এই মুহূর্তে মুশকিল, কারণ এমনিতেই স্টেবিলিটি হয়নি।
জি, ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে ইরাক এবং যুক্তরাষ্ট্র থেকে পরস্পর বিরোধী মন্তব্য পাওয়া গেছে। ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল আল মাহদি বলছেন তিনি যুক্তরাষ্ট্রের একটি চিঠির খসড়া পেয়েছেন। যুক্তরাষ্ট্র এই ধরনের কোনো চিঠির কথা অস্বীকার করছে, তবে প্রেসিডেন্ট ট্রাম্প এ ব্যাপারে তার উদ্বেগের কথা জানিয়েছেন। আপনার কি মনে হয় যে ইরাক থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্রের কমান্ডের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব বিরাজ করছে?
কিছুটা তো করছে, কোনো সন্দেহ নেই, কারণ নির্বাচনের বিষয় আছে মনে রাখতে হবে। নির্বাচনের আগে সেটা যদি আমরা একটা কার্যকর অবস্থায় দেখি যে যেটা ইরাকের পার্লামেন্টে বলা হচ্ছে যে আমেরিকার সৈন্য যেন না থাকে এবং তাদের চলে যেতে যদি বাধ্য করা হয় বা তারা যদি চলে যান, তাহলে নির্বাচনের আগে এটা বড় ধরনের একটা ফরেন পলিসি ডিফিট হবে কোনো সন্দেহ নেই। এটা যদি এমনিতেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই যদি শুরু করতেন সেই ধরনের কিছুটা আভাস ছিল, কিন্তু এখন এমন একটা পর্যায়ে চলে গেছে বিশেষ করে সুলেমানের হত্যার পরে, তাতে আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন বা জনগণ এটা মূলত আমি মনে করি যে ফরেন পলিসি ডিফিট হিসাবে, তো ওই হিসাবে নির্বাচনের আগে আমার মনে হয় না আমেরিকা চেষ্টা করবে এটা কোন রকম একটা আলোচনা মধ্যে রেখে এটাকে পিছিয়ে দেওয়া।
জি, ইরাকের মধ্যেও আমরা জানি, আপনি জানেন, দু ধরনের মতবাদ রয়েছে, সংখ্যাগরিষ্ঠ শিয়া জনগোষ্ঠী এবং সংখ্যায় কম হলেও অত্যন্ত প্রভাবশালী সুন্নি জনগোষ্ঠী। প্রধানত সুন্নিরা মনে করছে যে ইরাকে ইরানি প্রভাব ইরাকের সার্বভৌমত্বের প্রতি একটা চ্যালেঞ্জ, সেই প্রভাব রোধে যুক্তরাষ্ট্রের কতখানি ভূমিকা আছে বলে আপনার মনে হয়?
এটাই আমার মনে হচ্ছে যে আমেরিকার কি বলা হয় ইনভেশনের একটা আয়রনি ইরাকে, বিশেষ করে সাদ্দাম হোসেন সরানোর ফলে যেটা হয়েছে এটা মূলত ইরানকে বা শিয়া সম্প্রদায়কে এম্পাওয়ার করেছে। এটা ইরানের পলিসি মেকারদের না জানার কথা না, মানে জানারই কথা বিষয়টা, যেহেতু সাদ্দাম হোসেন সুন্নি ছিলেন এবং তাকে সরালে যে শিয়ারাই ক্ষমতা চলে আসবেন এমন এবং কোন সন্দেহ নেই সেই ধরনের যদি নির্বাচন হয়, সেই নির্বাচন বা গণতন্ত্রের নির্বাচন যদি হয় সেখানেও মেজরিটি রুল যদি আমরা দেখি সেখানে শিয়া ইরাকে চলে আসবে এবং তাতে ইরানেরই লাভ হবে, এই জিনিসটা না জানার কোনো কারণ নেই। জানা সত্ত্বেও কেন করলো এখন ভাবতে তো অবাকই লাগে, মানে বলা যে না তারা জানতো না সেটা আমার মনে হয় না। আমি যেটা আগেই বলেছিলাম যে যুদ্ধ বা যুদ্ধ পরিবেশ প্রয়োজন ছিল, কারণ ওই ধরনের পুরো ইরাকের এই যুদ্ধের ফলে যেটা হয়েছে যেই অর্থনৈতিক স্ট্রাকচারের কথা বললাম সেটাকে আর একটু বাঁচিয়ে রাখা হলো। এর বেশি আমি মনে করি না এই জায়গায় আমাদের মানে যেটা বললাম না জানার কোনো বিষয় ছিল না, কারণ বা বরং আমি ওই অর্থনৈতিক স্ট্রাকচারের মধ্যেই ফেলবো সেটাই হয়তো কারণ ছিল।
সেই ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সাংঘর্ষিক সম্পর্কের আলোকে ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইউরোপের দেশগুলোকে, চীন এবং রাশিয়াকেও। ইইউ এ ব্যাপারে রাজি নয়, আজই তারা বৈঠক করছে। আপনি কি মনে করেন সবাই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসবে শেষ পর্যন্ত?
না, এখন তো দেখা যাচ্ছে ইরান নিজেই বেরিয়ে আসতে চাচ্ছে, মানে জিনিসটা উল্টো পাল্টো হয়ে গেল। ইইউ চেষ্টা করছিল এতদিন ধরে হয়তো যে অ্যাগ্রিমেন্ট হয়েছে সেটাকে রেখে যদি কিছু করা যায়, কিন্তু যেই আজকেও যেই পরিমাণে স্যাংশন বলা হলো, নতুন ধরনের স্যাংশন ঘোষণা করলো পম্পিও এই কিছুক্ষণ আগে, মনে হয় 10 মিনিট আগে, তাতে বোঝাই যাচ্ছে যে ইরানই এখন বেরিয়ে আসবে। এখন তার ফলে ইউরোপিয়ান ইউনিয়ন কি করবে সেটা বলা মুশকিল। একটা হয়তো আন্ডারস্ট্যান্ডিং থাকবে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইরানের, কারণ হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন আমি মনে করি যে কিছুটা এম্বারাস ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার এই সময় এই বিষয়ে যেই স্টেপগুলো নিয়েছে দেখা দরকার। তবে এই চেষ্টা হয়তো করবে ইউরোপিয়ান ইউনিয়ন যতখানি পারে ইরানের সাথে একটা সম্পর্ক রাখার।
জি, আপনি ইরাকের নির্বাচনের কথা বলছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন হওয়ার কথা এবছরের শেষ নাগাদ, এবং সেই নির্বাচনী প্রচার অভিযানে এই ইস্যুটা চলে আসছে। ট্রাম্প গতকালই ওহাইওতে এক নির্বাচনী প্রচার অভিযানে এই হামলাকে যৌক্তিকতা দিয়েছেন। আবার অন্যদিকে আমরা লক্ষ্য করছি ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদে ইরানের উপর আর কোনো হামলা চালানোর ব্যাপারে প্রেসিডেন্টের একক ক্ষমতাকে খর্ব করেছেন, বলেছেন সুলেমানি হত্যা খানিকটা বাড়াবাড়ি হয়েছে। তো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে এই ঘটনা কতখানি প্রভাব ফেলতে পারে?
কালা উচিত আসলে ফেলবে কিনা সেটা একটু দেখা দরকার, কারণ নির্বাচনের পুরো বিষয়টা অন্য ধরনের হয়ে গেছে। এখন মেজরিটি রুল বলতে আর কিছু নেই, কারণ আমরা গত নির্বাচনেও দেখেছি যদিও হিলারি ক্লিনটন 3 মিলিয়ন ভোট পপুলার ভোট বেশি পেয়েছে, কিন্তু তারপরেও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে গেছে। এই নির্বাচনের কারসাজি যদি আমি বলি সেটা অন্য ধরনের হয়ে গেছে, যেভাবে যারা কনস্টিটিউশন তৈরি করেছিল তারা যেভাবে চিন্তা করেছিল সেটা মনে হয় এখন আর নেই। তো এই অবস্থায় একটা হলো সেই সংবিধানে নতুন ধরনের অ্যামেন্ডমেন্ট তৈরি করা, যেন সেই ধরনের মাইনরিটি পপুলার ভোট পেয়ে যেন প্রেসিডেন্ট না হতে পারে, সেইটা দেখা, সেই ধরনের পরিবর্তন হবে কিনা সেটা বলা মুশকিল এই মুহূর্তে। আরেকটা বড় আকারে যেটা কিছুটা দেখা যাচ্ছে সেটা হলো যে আমেরিকার জনগণকে রাস্তায় নামতে হবে বড় আকারে, সেটা এখনই আমরা কিছুটা দেখছি, কিন্তু আরো বিশাল আকারে যখন আসবে, বড় আকারে যখন আসবে তখন হয়তো কিছুটা পরিবর্তন হবে। তবে কোনো সন্দেহ নেই, আমি মনে করি যে সময় এসেছে আমেরিকার জনগণকে যেটাকে বলা হয় ওয়েক আপ, মানে তাকে রীতিমতো উঠে আসতে হবে।
পরিশেষে আরেকটা কথা জানতে চাই যে সুলেমানি মধ্যপ্রাচ্যে বিশেষত ইরানে এবং ইরাকেও বলা যায় আইসিসকে কোণঠাসা করেছিলেন, এখন কি এমন আশঙ্কা দেখা দিয়েছে যে সেই সব এলাকায় আইসিস আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে?
এটা যদি আমরা কিছুদিন আগে যে ইসরায়েলের কি বলা হয় প্রাক্তন আইডি চিফ যেটা বলেছে যে ইসরায়েলি সাপ্লাই করছিল ওয়েপন বিশেষ করে আইসিস আল কায়দাকে, সেটা যদি সত্য হয় এবং যেটা অনেকেই বলে থাকে, তাহলে এটা অনেকটা ইসরায়েলের উপরে আসলে কিছুটা নির্ভর করবে। কারণ ওখানে কোনো সন্দেহ নেই ইরান চেষ্টা করেছে আইসিসকে কোণঠাসা করতে। এখন যদি ইরানকে কোণঠাসা করা হয় সেটা হয়তো সম্ভব আইসিসের ক্ষমতা বাড়ানো। এখন আইসিসের ক্ষমতা বাড়তে পারে যেটা যদি তাই সত্য হয় তাহলে ইসরায়েলের মাধ্যমে।
জি অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনার সঙ্গে আবার আমরা ঘন্টাখানেক পরে কথা বলবো ফেসবুকে সরাসরি অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ।